দাও ইখলাস এমন মোরে
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ দূরেও কাছে দেশেও প্রবাসে যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি। দর্শক, যেমনটি আপনারা জানেন যে এই অনুষ্ঠানে পরিবার এবং সমাজের মধ্যে যত প্রকারের অসঙ্গতি রয়েছে, অসামঞ্জস্য রয়েছে, অসামঞ্জস্যতা রয়েছে এবং বিভিন্ন ধরনের পারিবারিক হোক কিংবা সামাজিক হোক ব্যাধি রয়েছে, অর্থাৎ যেগুলোকে আমরা বিভিন্ন ধরনের সমস্যায় আমরা সমস্যায়িত করতে পারি, আখ্যায়িত করতে পারি, চিহ্নিত করতে পারি, ঠিক তেমনই আজকে এমন একটি বিষয় নিয়েছি, এমন এক ব্যাধি সম্পর্কে আজ আমরা আলোচনা করব যে ব্যাধি সম্পর্কে যদি আমরা আলোচনা না করি তাহলে হয়তো অনেকটাই দেরি হয়ে যাবে আর এর জন্য পরিণতি ভোগ করতে হবে আমাদেরকেই। কিন্তু কি সেই বিষয়, কি এমন বিষয় যে বিষয় সম্পর্কে না জানলে দুনিয়া ও আখেরাত আমাদের বরবাদ হয়ে যাবে, শুনব আমরা। চলুন প্রথমে দরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই। দরুদে পাকের অগণিত ফজিলত রয়েছে, অসংখ্য ফজিলত রয়েছে। দের আর লট অফ বেনিফিট অফ রিসাইটিং দুরুদ আপন বিলাভেড প্রফিট সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। ওয়ান অফ দ্য বেনিফিট অফ রিসাইটিং দুরুদ, যেমনটি আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা রিবা আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা তোমাদের মজলিসকে আমার উপর দরুদ পাঠ করে সজ্জিত করে নাও, কেননা তোমাদের এই দরুদ পাঠ কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, দরুদে পাক এর ফজিলত যে রয়েছে এত মানে বলে শেষ করা যাবে না। যেমনটি আজকে আমরা যে ফজিলত শুনলাম, যে আমরা যেখানে আমরা আলোচনায় বসব, যেখানে আমরা কথাবার্তা বলব কিংবা কোনো সভা হোক বা মিটিং হোক, সেখানে সেই সভা বা মিটিং শুরু করার আগে কিংবা কোনো কনফারেন্স শুরু করার আগে, কোনো সেমিনার শুরু করার আগে আমরা যদি দরুদে পাক পাঠ করি তাহলে বরোজে কেয়ামত অর্থাৎ কেয়ামতের দিন তা আমাদের জন্য নূর হবে, আর সেই সভা এবং সেই মজলিস তাও বরকতময় ও রহমতময় হবে ইনশাআল্লাহ আজ্জাবাজাল। দরুদে পাকের অনেক বরকত রয়েছে, অনেক রহমত রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে চলতে ফিরতে উঠতে বসতে দরুদে পাক পড়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে আশিকে দরুদ বানিয়ে দিন, দোয়াও করতে হবে। দর্শক, আজকের যে বিষয় রয়েছে এই অনুষ্ঠানের, আমরা ইতোমধ্যে জেনে গেছি, অনেকেই জেনে গেছি যে আজকের আলোচ্য বিষয় হচ্ছে অপসংস্কৃতি। জি হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই অপসংস্কৃতি কী এবং কেন, কী কারণে আজকের এই অনুষ্ঠানে আমরা এই বিষয়কে সিলেক্ট করলাম, এই ব্যাধি, এমন এক ব্যাধি যা পরিবার থেকে শুরু করে গোটা সমাজ ব্যবস্থা এবং কি রাষ্ট্র ব্যবস্থাকে ভিতর থেকে কুরে কুরে খাচ্ছে উই পোকার মতো, আমরা ইনশাআল্লাহ তাআলা শুনব। চলুন প্রথমে ভালো ভালো কিছু নিয়ত করে নিই। হাদিসে পাকে বর্ণিত রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। ইন্টেনশন অফ মুসলিম ইজ বেটার দেন হিজ অ্যাকশনস, সো লেটস মেক সাম গুড ইন্টেনশনস বিফোর ওয়াচিং দিস প্রোগ্রাম। অনুষ্ঠানটা দেখার পূর্বে ভালো ভালো কিছু নিয়ত আমরা করে নিই, অন্তত অ্যাটলিস্ট একটা নিয়ত যেন আমরা করে নিই, আর তা হচ্ছে এই, ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড উই উইল ওয়াচ দিস প্রোগ্রাম ফর গেইনিং দ্য স্যাটিসফ্যাকশন অফ অল মাইটি আল্লাহ, আল্লাহ তবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে আমরা এই প্রোগ্রাম দেখব, এই অনুষ্ঠানটি আমরা দেখব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এই অনুষ্ঠান থেকে যে সকল শিক্ষণীয় বিষয়াদি তথা মাদানী ফুল আমরা অর্জন করব, সেই ফুলগুলোকে হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে এর সৌরভ দ্বারা নিজেকে সুরভিত করব, অর্থাৎ আমল করব। পাশাপাশি এর সৌরভ দ্বারা সেই সকল মুসলমানকে আমরা সুরভিত করব যারা নেকি থেকে দূরে, যারা সৎকর্ম থেকে দূরে, নেক আমল থেকে দূরে, সেই মহান হাদিসে পাকের উপর আমল করে। কি সেই হাদিসে পাক? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, বাল্লিগু আন্নি ওয়ালা ওয়ায়া, পৌঁছে দাও আমার পক্ষ থেকে যদি একটি আয়াত হয়, অ্যাট লিস্ট ওয়ান ভার্স, একটি আয়াত যদি হয় তোমরা পৌঁছে দাও অন্যের নিকট। আর এটাই হচ্ছে নেকির দাওয়াত, সৎ কাজের প্রতি আহ্বান, অসৎ কাজে বাধা দান। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। স্টুডিওতে রয়েছেন আজ আমাদের সাথে, অনেক দিন পর পেয়েছি, মাদানী চ্যানেলের পরিচিত মুখ, বিজ্ঞ মুবাল্লিগ আমাদের জাকির ভাই। জাকির ভাই কেমন আছেন?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
সত্যি কথা, আপনাকে কিন্তু পেয়েছি, আলহামদুলিল্লাহ আপনাকে পেয়েছি এমন একটা, মানে অনেক সময় বলি না আমরা যে একটা সুবর্ণ সুযোগ, আপনি বর্তমানে ঢাকায় রয়েছেন, সেই সুবাদে আপনাকে পেয়ে গেছি। তো যাই হোক, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, যেহেতু আপনি শুনে নিয়েছেন, জাকির ভাই আজকের আলোচনা হচ্ছে অপর সংস্কৃতি। প্রথমে আমরা আপনার কাছে আসব, বর্তমানে আমাদের যে ইসলামের যে আমাদের কৃষ্টি রয়েছে, কালচার রয়েছে, প্রথা রয়েছে, যে রীতি রেওয়াজ রয়েছে, এই রীতি রেওয়াজগুলো আস্তে আস্তে এই রীতি রেওয়াজ সংস্কৃতির স্থানটা দখল করে নিচ্ছে অপসংস্কৃতি।
জি,
যার কারণে বর্তমান আমাদের যুব সমাজ বিশেষত, আরও রয়েছে এর মধ্যে, আরও রয়েছে শিশু, মানে শিশু কিশোর, আবাল, বৃদ্ধা, বনিতা, এর মধ্যে সবাই কিন্তু আনন্দ উদযাপনের নামে তারা যেই পথে অগ্রসর হচ্ছে তারা কিন্তু ঘুণাক্ষরেও বুঝতে পারছে না তাদের এই পথে চলা কতটুকু তাদের জন্য খেসারত দিতে হবে দুনিয়া ও আখেরাতে। এমনকি ইসলাম তো আছেই, ইসলাম ইসলামের কেউ ক্ষতি করতে পারবে না, মানুষের যা ক্ষতি হবে সেটা হচ্ছে তার ইহকাল ও পরকাল। ইমান বিধ্বংসী সংস্কৃতি, ইমান বিধ্বংসী প্রথা, এটাকে প্রথা বলবো না আমরা, এটাকে কুপ্রথা বলবো। তো এ সম্পর্কে আপনার কিছু মূল্যবান মাদানী ফুল আশা করছি, যে মুসলমানকে আমাদের কি করণীয়, কি করা উচিত আমাদের।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আজ এই সুন্দর অনুষ্ঠানে খুবই চমৎকার একটি বিষয় রফিক ভাই নিয়েছেন অনুষ্ঠানে আলোচনা করার জন্য। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে আরও একবার নেকির দাওয়াত দেওয়ার মতো সুযোগ পেয়েছি, আর এমন একটা সময়ে এমন একটা বিষয় নেওয়া হয়েছে। আশা রাখি যারা দর্শক শ্রোতা আমাদের সাথে আছেন আপনারাও বুঝতে পেরেছেন কেন বিষয়টা রফিক ভাই নিয়েছেন এই সময়ে, আর কতটা প্রয়োজন বর্তমানের সময়ে এই বিষয়টা নিয়ে আলোচনা করা। শুরুতে একটা হাদিসে পাক বলবো, এরপরে এই অপসংস্কৃতির দিকে যাওয়ার চেষ্টা করবো এবং এ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যা কোরআনে পাকের মধ্যে আর হাদিসে মোবারাকার মধ্যে আমরা পেয়ে থাকি ইসলাম এ সম্পর্কে কি বলে। নবী রহমত শফি উম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, এমন একটা জমানা আসবে যে জমানাতে আগুনের যে ফুলকি রয়েছে, কয়লা রয়েছে আগুনের, সে আগুনের কয়লা হাতের তালুতে রাখা যতটা কষ্টকর হবে তার চাইতেও বেশি কষ্ট হবে মানুষের ইমানকে টিকিয়ে রাখা, ইমানকে ধরে রাখা, ইমান বাঁচানো, এর চাইতেও বেশি কষ্ট হবে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শেষ জমানার কথাই বলেছেন, আর যেই জমানাতে হয়তোবা আমরা আছি, এমন একটা সময় আসবে যে আগুন হাতে রাখা যে কষ্ট হবে তার চাইতেও ইমান বাঁচিয়ে রাখা
আরও কঠিন হবে।
হ্যাঁ, আরও কঠিন হবে। তো একটা কথা আছে রফিক ভাই, যে আমরা ওই জিনিসটাই খাই যেটা খাওয়া নিষেধ, আমরা ওটাই দেখি যেটা দেখা নিষেধ, আমরা ওটাই করি যেটা করা নিষেধ, কিন্তু সোজাভাবে নয়, সেটাকে একটু ঘুরিয়ে যাতে করে মানুষ এটা বুঝতে না পারে, সভ্য সমাজ যেন এটা দেখতে না পারে। আমরা মনে করি ঘুরিয়ে নামটা দেওয়ার কারণে, ঘুরিয়ে খাওয়ার কারণে, ঘুরিয়ে দেখার কারণে হয়তোবা অন্ধ হয়ে গেছে মানুষ দেখবে না, না এটা মনে করবেন না। আপনি যদি নিজেকে বুদ্ধিমান মনে করেন তবে এটা ভুল হবে, আপনার চেয়েও বুদ্ধিমান লোক আছে আর তারা এটাকে অস্বীকার করছে। এখন আসি অপসংস্কৃতি এবং সংস্কৃতি। আসল কথা হলো রফিক ভাই, যদি এক কথায় আমি বুঝাই তবে সংস্কৃতি হলো মানুষের আচরণের সমষ্টি, মানুষের আচরণের সমষ্টি হলো সংস্কৃতি। এখন এর উল্টাটা যদি দেখি আমি, এই সংস্কৃতি যেটা হলো
আচার আচরণ রীতি রেওয়াজ যে রয়েছে
এটাই, এখন যদি আমরা ইসলাম যেটাকে হ্যাঁ বলে, ইসলাম যেটাকে ওকে করে, ইসলাম যেটা সমর্থন, ইসলাম যেটা বলছে করার জন্য সেটা যদি হয় তো সেটা আমাদের জন্য সংস্কৃতি। আর যদি এটার বিপরীত হয়ে যায়, এটা ইসলামের শরীয়তের বিরুদ্ধে হয়ে যায়, ইসলাম যেটাকে না বলছে সেটা হয়ে যায়, ইসলাম যেটাকে সাপোর্ট করছে না সেটা হয়ে যায়, তখনই মনে করতে হবে এটা অপসংস্কৃতি যা ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। এখন একটু চিন্তা করে দেখি এখন এই অপসংস্কৃতির মধ্যে কী কী পড়তে পারে। ওলামা ইকরাম যারা বয়ান করেন, যারা কোরআন হাদিস আমাদেরকে বোঝান, যারা জুমাতে খুতবা দেন, তারা কিন্তু ইসলামের দিক নির্দেশনাগুলো আমাদেরকে দিয়েই থাকেন প্রতিনিয়ত। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলও আমাদেরকে জানায় যে কোনটা অপসংস্কৃতি আর কোনটা সংস্কৃতি, কোনটা আমি করব আর কোনটা মুসলমানের জন্য করাটা ঠিক হবে না। এই দুইটা পার্থক্য, দুইটা পথ কিন্তু আলহামদুলিল্লাহ ওলামায়ে আহলে সুন্নাত দেখান, মাদানী চ্যানেলও আমাদেরকে দেখাচ্ছেন। আমি একটা দিন নির্ধারণ করলাম, যে দিনের মধ্যে হয়তো আমার বড় ভাইয়ের জন্মদিন, আমার বাবার জন্মদিন হতে পারে বা আমারও জন্মদিন হতে পারে, আর এই দিনটাকে উদযাপন করা, পালন করা, এখানে যদি ইসলামের দৃষ্টিকোণ থেকে ভালো কিছু হয়, কোরআনের পাকের তেলাওয়াত হয়, মিলাদ মাহফিল হয়, নাতে রসুল হয়, সালাতু সালাম হয়, দোয়া হয়, ইসলাম এটাকে সাপোর্ট করে।
আমরা আসবো ইনশাল্লাহ কি করণীয় রয়েছে সে সম্পর্কে। দর্শক দেখছি অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি, আজকের আলোচ্য বিষয় হচ্ছে অপসংস্কৃতি। আপনি বিশ্বাস করবেন কি না জানি না, যে মানুষ মরে যাওয়ার পর, আর এটাই হচ্ছে ফ্যাক্ট, একবারও বান্দা সুবহানাল্লাহ পাঠ করতে পারবে না, কেননা মৃত্যুর পর আমল করা যায় না, সেখানে হচ্ছে ফল ভোগের স্থান, বীজ বপন করতে হবে এই দুনিয়াতে। তো আমরা যদি চাই যে কিছুটা নেকি অর্জন করে নিই, কিছুটা সওয়াব কামিয়ে নেই, তাহলে উইদাউট এনি হেজিটেশন, উইদাউট এনি থিঙ্কিং আমরা এই প্রোগ্রামটাকে শেয়ার করে দিই। মুসলমানকে গুনাহ থেকে বাঁচাই, মুসলমানকে বিপথগামী হওয়া থেকে বাঁচাই, মুসলমানকে জাহান্নামে যাওয়া থেকে আমরা বাঁচাই। এটা অনেক বড় আপনার নেকির দাওয়াত হবে আপনার জন্য, অনেক বড় অবদান হবে মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। এই অনুষ্ঠানটা আসুন আমরা শেয়ার করি, লাইক করি, কমেন্ট করি, ইনশাল্লাহ আমাদের আমল নামায় অফুরন্ত নেকি লিপিবদ্ধ করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। কিছু কল রয়েছে, আমরা কল শুনবো, যে কল শুনিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ তানভীর, ঢাকা থেকে বলছি। এই অনুষ্ঠানে আমার জানার ছিল অপসংস্কৃতির সবল থেকে যুব সমাজকে কিভাবে রক্ষা করা যায়, বিস্তারিত জানানোর অনুরোধ রইল।
মাশাআল্লাহ, অপসংস্কৃতির ছবল থেকে কি করে যুব সমাজকে রক্ষা করা যায়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা পরবর্তী কলে যাব। নেক্সট।
আমার বাড়ি চট্টগ্রাম। আপনাদের অনুষ্ঠান পারিবারিক ব্যাধি নিয়মিত দেখার চেষ্টা করি এবং দেখে আসতেছি আমি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, অনেক কিছু শিখতে পারতেছি আমরা, পারিবারিক বিষয়ে অনেক সমস্যার সমাধানও হচ্ছে আলহামদুলিল্লাহ, আমি অনেক উপকৃত হচ্ছি, আমাদের পরিবারের সকলে উপকৃত হচ্ছে
মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই উপকৃত হওয়ার তৌফিক দান করুন। এই মাদানী চ্যানেল নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় এক নিয়ামত, আর যে ব্যক্তি নিয়ামতের কদর করবে না, একসময় সেই নিয়ামত তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে, এমন যেন না হয়। আমরা এই মাদানী চ্যানেলকে দেখব না, বরং দেখব ইনশাআল্লাহ, দেখাবো সবাইকে। এই মাদানী চ্যানেল দেখতে আমরা সাহায্য করব, সবাইকে দেখতে উৎসাহিত করব, অনুপ্রাণিত করব। দর্শক আজকের যেহেতু আলোচ্য বিষয় আমরা শুনে নিয়েছি যে অপসংস্কৃতি, অপসংস্কৃতি কাকে বলে অনেকেই আমরা বুঝি না, অনেকেই বুঝি আলহামদুলিল্লাহ, কিন্তু অনেকেই বিষয়গুলোকে একটু ঘুলিয়ে ফেলি, যে অপসংস্কৃতি কী, সংস্কৃতি কী, কোনটা প্রথা, কোনটা কুপ্রথা, কোনটা আপনার রীতি রেওয়াজ, কোনটা আপনার অপ, যেটা রীতি রেওয়াজ আমরা বলি, যেটা মানে বর্জনীয়। তো সংস্কৃতির বিষয় হচ্ছে যে সংস্কৃতি, কোনো সংস্কৃতি যখন ইসলামী রীতিরেওয়াজ ও কার্যকলাপে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং নৈতিকতা বিবর্জিত আনন্দ উদযাপনে প্ররোচনা দেয়, তখন তা অপসংস্কৃতি বলে বিবেচিত হয়। এটা হচ্ছে অপসংস্কৃতির ডেফিনেশন, এটাই সংজ্ঞা। এই অপসংস্কৃতির প্রভাবে জাতি তার নিজস্ব স্বকীয়তা হারায়। মুসলিম সমাজ কিন্তু নিজস্ব স্বকীয়তা হারাতে বসেছে এই অপসংস্কৃতির কারণ, এবং তরুণ সমাজ হয় বিপদগামী, যে কারণে তাদের দুনিয়া ও আখেরাত হয় বরবাদ, ডিস্ট্রয় হয়ে যায় দুনিয়া এবং আখেরাত এই অপসংস্কৃতির কারণে। এটা জাস্ট ওয়ান অফ দ্য রিজন, আরও তো অনেক কারণ রয়েছে। আমরা তো এক একটা বিষয় এখানে তুলে আনি আর সেটাকে অ্যানালাইসিস করি, সেটাকে বিশ্লেষণ ধর্মে আলোচনা করে এর ভয়াবহ দিক সম্পর্কে, এর প্রতিকার সম্পর্কে আমরা বোঝানোর বলার চেষ্টা করি এই অনুষ্ঠানে। এমন কার্যকলাপ থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য প্রয়োজন জীবনের সর্বস্তরে ইসলামী সংস্কৃতিকে লালন করা, না বরং লালন করা, চর্চাও করা, এবং এর ব্যাপকতার জন্য নিজস্ব মিডিয়া সৃষ্টি করা। আমাদেরকে নিজস্ব মিডিয়া সৃষ্টি করতে হবে যাতে করে ইসলামের যে রীতি রেওয়াজ তামাদ্দুন রয়েছে, তাহজিব ও তামাদ্দুন যে কালচার রয়েছে, সেগুলো যেন টেলিকাস্ট করতে পারে, সেগুলো যেন বেশি বেশি করে প্রচার করতে পারে। এই জন্য প্রয়োজন হচ্ছে মুসলিম সমাজে নিজস্ব মিডিয়া, নিজস্ব মিডিয়া দরকার। আর এই প্রয়োজনীয়তা দাওয়াতে ইসলামী অনেক আগে উপলব্ধি করেছে, অনেক আগে, অনেক আগে। 2016 সালে লঞ্চড হয়েছে মাদানী চ্যানেল বাংলা, তো এর উপলব্ধি দাওয়াতে ইসলামী করে নিয়েছে অনেক আগে, কিন্তু আমরা কি করতে পেরেছি? দ্যার ইজ এ কোশ্চেন টু অল অফ ইউ, প্রশ্ন বিবেকের কাছে। এমন কার্যকলাপ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে যা আমাদের ইমানকে বিধ্বংস করে। ধর্মগ্রন্থ আল কোরআন ও হাদিসের সাথে, আত্মা ও আচরণের সাথে, জীবনবোধ ও নৈতিকতার সাথে যার কোনো সম্পর্ক নেই, যা মানব জীবনকে কলুষিত করে এবং জীবনের ভয়াবহ পরিণাম ডেকে আনে, তাই অপসংস্কৃতি। এক কথায়, সংস্কৃতিকে যা বিকৃত করে তাই অপসংস্কৃতি। আসবো মনোয়ার ভাইয়ের কাছে। জি মনোয়ার ভাই, কেমন আছেন আপনি?
আলহামদুলিল্লাহ, আপনারা কেমন?
মাশাল্লাহ, আলোচ্য বিষয় আপনি শুনেই নিয়েছেন, আলোচনা চলছে। আজকের বিষয় হচ্ছে, টপিক হচ্ছে অপসংস্কৃতি। আপনার মূল্যবান কিছু মাদানী ফুল আশা করছি।
জি, ভালোই লাগছিল আপনি বললেন। এর পূর্বে জাকির ভাই বললো ইসলামী সংস্কৃতির বিষয়ে। আসলে এক কথায় বলতে পারি, ইসলামী সংস্কৃতির ভিত্তি হলো কোরআন এবং সুন্নাহ। আর ইসলামী সংস্কৃতির বিপরীতে যে ধরনের কর্মকাণ্ড হয়, কিছু হয় ওই এলাকা ভিত্তিক ব্যবহারিক জীবনের কিছু প্রতিফলন।
জি,
আর ম্যাক্সিমাম হয়ে যায় অপসংস্কৃতি, আর যেটার মাধ্যমে ইসলামী সংস্কৃতির মধ্যে আক্রমণাত্মক প্রভাব পড়ে, তখন এই ইসলামী সংস্কৃতিকে নিয়েও মানুষ সওয়াব মনে করে গুনাহে নিপতিত হয়।
জি,
তো এই কথাটা আরেকটু সহজ করে, যেমন মানব জীবনে জন্ম থেকে মৃত্যু, এই জন্ম থেকে মৃত্যু, এই জন্মকে কেন্দ্র করে, মৃত্যুকে কেন্দ্র করে, এবং এই জীবনের যে সময়গুলো কাল অতিবাহিত করতে হয়, বিভিন্ন পদে পদে বিভিন্ন কর্মকাণ্ড সম্পাদন করতে হয়, আর এগুলো মানুষের ব্যবহারিক জীবনে হয়, তো ব্যবহারিক জীবনের মধ্যে এই সংস্কৃতির প্রভাবটা দেখা যায়। তো জন্ম, এর বিষয়ে যদি আলোচনা করি, আমাদের এখন বর্তমানে দর্শকও উপলব্ধি করেছেন যে জন্মবার্ষিকী পালনের যে অতিরঞ্জিত অনেক কাজ, যেটা আমাদের পশ্চিমা কালচার থেকে এসেছে, তো এগুলোর মধ্যে অতিরঞ্জিত অনেক কাজ এমন হয়েছে যেটার মধ্যে মিথ্যা পাওয়া যায়, ধোকা পাওয়া যায়, অপচয় পাওয়া যায়। আর মুসলমানদেরকে শরীয়ত বিরোধী কারণ ছাড়া কষ্ট দেয়া পাওয়া যায়। আমি প্রায় চারটা কারণ বললাম, এছাড়া যদি দেখা যায় আরও অনেক কিছু পাওয়া যায়, বান্দার হক নষ্ট করা পাওয়া যায়, এভাবে অনেক কিছু। তো তার মানে এক একটা কবিরা গুণা দিয়ে এখন আমার সেই জন্মোৎসব পালনের ভিত্তিটা দাঁড়িয়েছে। এখন এই সব কারণে অনেকে একেবারে বলে দেয় জন্ম উৎসব উপলক্ষে কোনো কিছু করাই যাবে না, নাজায়েজ, বেদাত ইত্যাদি। আবার এক শ্রেণীর মানুষ জানে যে শরীয়তের ভিত্তি মূল, এর মধ্যে নিষেধাজ্ঞা নেই, জন্মোৎসব পালন করা যায়, তারাও সেটার প্রতি দলিল দিচ্ছে। আর মাঝখানে কিছু এক শ্রেণীর মানুষ এটা নিয়ে ঠাট্টা তামাশা করে, তোমাদের মধ্যে বিভেদ। আসলে বিভেদ তো আমাদের মধ্যে থাকতে পারে, ইসলামের মধ্যে তো কোনো বিভেদ নেই রফিক ভাই।
জি,
ইসলামে যে আদর্শ এটা তো নিট অ্যান্ড ক্লিন, এটা তো খুব স্পষ্ট।
জি,
যেই কাজটা শরীয়ত বিরোধী সেটাকে মাইনাস করো, বাকি বৈধ। জন্ম উপলক্ষে শুকরিয়া আদায় করা, দুরাকাত নামাজ পড়তে কে নিষেধ করবে?
সুবহানাল্লাহ।
জন্ম উপলক্ষে খাবার বন্টন করা কে নিষেধ করবে?
কে নিষেধ করেছে?
জন্মদিন উপলক্ষে প্রতিবেশীর মধ্যে উপহার বন্টন করা কে নিষেধ করবে?
কেউ করে।
জন্ম উপলক্ষে ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে খুশবুদার করতে কে নিষেধ করবে? জন্ম উপলক্ষে ঘরের মধ্যে আমার আত্মীয় স্বজনকে এনে তাদেরকে মোবারকবাদ জানানো, মিষ্টিমুখ করা কে নিষেধ করবে? আচ্ছা, এখন এই কাজগুলো দর্শকও বলবে হ্যাঁ এগুলো তো কোনো সমস্যা নেই। তাহলে প্রবলেম কি? প্রবলেম ওই জায়গায় যেখানে ইসলামের সংস্কৃতি মাইনাস হয়েছে। ইসলামের সংস্কৃতি কি মাইনাস হলো? এখানে এখন বেলুন আনা হয়। আচ্ছা, বেলুন আনা হলো, বাচ্চারা এটা নাড়াচাড়া করতেছে, এই পর্যন্ত বৈধ। ইচ্ছাকৃতভাবে এখন কী করলো, বেলুনটাকে ফুটিয়ে ফেলা হলো। তো যেটা যেটা চলে আসবে অপচয়ের দিকে, আর ইসলাম অপচয় পছন্দ করে না, অপচয় করা হারাম। আচ্ছা, হারাম কাজ প্রবেশ করলো, যার কারণে এখন এটা নিষেধাজ্ঞার মধ্যে চলে আসলো। তারপরে খাবার এনে খাবার ছোড়াছড়ি হয়।
জি,
খাবারের সম্মান ইসলাম আমাদেরকে শিখিয়েছে। খাবার জমিন থেকে তুলে খাওয়া এটা তো আমার নবীর সুন্নাত, কিন্তু খাবার নিয়ে অন্যকে ছুঁড়ে মারা, খাবারকে বিক্ষিপ্তভাবে ফেলে দিয়ে পিষ্ট করা, এটা ইসলামের সংস্কৃতি নেই। ছড়িয়ে
পড়া, প্লেটের চারদিকে পড়ে যাওয়া,
তাহলে এটা মাইনাস, এটা অপসংস্কৃতি
করতে হবে।
তারপরে কি হলো, এখন মানুষদেরকে ডেকে নারী পুরুষ পর্দাহীনভাবে একত্রিত করা, এটা ইসলামের মধ্যে নেই। তাহলে এই কাজগুলি যখন এই জন্মোৎসবে হচ্ছে, তাহলে এই কাজগুলো ব্যাপকতর হচ্ছে বিদায় এক শ্রেণী ওলামায়ে কেরাম।
জি,
তাদেরকে এই সতর্কবাণী দেওয়ার জন্য ঢালাওভাবে প্রকৃত জ্ঞান থাকার না থাকার কারণে তারাও বলে দিচ্ছে যে এটা নাজায়েজ। আর এক শ্রেণীর মানুষ বলছে না, এটার ভিত্তিটা বৈধ, এবং এর মধ্যে নাজায়েজ যে কর্মকাণ্ডগুলো আছে অপসংস্কৃতি সেটা মাইনাস করে দেই, ইসলামী সংস্কৃতি বাস্তবায়ন করি, তাহলে ইনশাল্লাহ এটা বৈধ।
ঠিক হয়ে
তো এইভাবে যদি আমরা প্রতিটা কাজ দেখি যে আসলে এটা ভিত্তিটা ইসলামের মধ্যে কী আছে সেটাকে ধরে রাখি, সেটা হবে ইসলামী সংস্কৃতি। আর যখন এর মধ্যে থেকে আমরা সেই নাজায়েজ এবং খারাপ কাজগুলোকে মাইনাস করি, তাহলে সেটা হয়ে যাবে সংস্কৃতি, এবং সেটা লালন পালন করার মাধ্যমে কিন্তু আমাদের মনুষ্যত্বর।
খুব চমৎকার বলেছেন দর্শক। দেখছি অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি, আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে অপসংস্কৃতি। আমরা জানি যে বর্তমান সমাজে, যে যুব সমাজ যে পথে ধাবিত হচ্ছে অপসংস্কৃতির নামে, যে বিবর্জিত আনন্দ উদযাপন করছে, তা কতটুকু গ্রহণযোগ্য, ইসলাম তাকে কতটুকু গ্রহণ করে, কতটুকু অনুমোদন দেয়, কতটুকু স্বীকৃতি প্রদান করে, এটাই তো প্রশ্ন। একজন মুসলিম তাকে প্রতিটি কাজ করা উচিত, প্রতিটি রীতি রেওয়াজ, প্রতিটি উৎসব, প্রতিটি সংস্কৃতি, প্রতিটি প্রথা তাকে এমনভাবে করা উচিত যেটা শরীয়তের সাথে কোনো সাংঘর্ষিক নয়। আমি সংস্কৃতি উদযাপনের নামে আমি যদি বেপর্দা হয়ে যাই, আমি যদি অবাধ মেলামেশা করি, আমি যদি সংস্কৃতির নামে আমি যদি এমন কাজ করি যেটা ইসলামে হারাম বলা হয়েছে, তাহলে সেটা আমার জন্য কতটুকু উপযোগী? সেটা কি আদৌ আমার জন্য কল্যাণ বয়ে আনবে, নাকি দুনিয়া ও আখেরাতে আমার ধ্বংস অনিবার্য? এক তো হচ্ছে ব্যক্তি পর্যায়ে, যখন মানুষ হারামের মধ্যে নিমজ্জিত থাকে, মনোয়ার ভাই, হারাম কাজ করে, সে কেয়ার করে না। অনেকে বলে না, আই ডোন্ট কেয়ার এনিথিং, আই ইউজ টু ডু এনিথিং, হোয়াট এভার আই উইশ, আমার যা মন চায়, যা ইচ্ছা হয় আমি তাই করি, আমি তাই করতে পারি। তো এই কথার নাম তো স্বেচ্ছাচারিতার নাম তো ইসলাম না। আচ্ছা, ইসলাম মানে যে খুব একটা হার্ড, খুব একটা কঠিন, এমনও কিছু না, এর মধ্যে ফ্লেক্সিবিলিটি রয়েছে। ইসলামের মধ্যে ফ্লেক্সিবিলিটি রয়েছে, এর মধ্যে রয়েছে কোমলতা, রয়েছে কঠোরতা। যেখানে কোমলতার প্রয়োজন সেখানে ইসলাম কোমলতা প্রদর্শন করে, যেখানে কঠোরতার প্রয়োজন সেখানে ইসলাম কঠোরতা প্রদর্শন করে। কেন করে? আমাদের মঙ্গলের জন্য। আমাদের মঙ্গল আছে এতে, আমাদের কল্যাণ আছে। একই জিনিস আমরা দেখি অনেক সময় মনোর ভাই, যে বিড়াল যখন কোনো ইঁদুরকে যখন শিকার করে, ইঁদুরকে শিকার করার সময় কী করে, তার যে সুচালু দুটো দাঁত আছে সামনে শিকারি শিকারকে ধরার জন্য, সেই দাঁত দিয়ে তার পেট ফুটো করে দেয় আর তাকে এমনভাবে কামড় দেয় ইঁদুর আর ছাড়া পায় না। কিন্তু সেই বিড়ালই সেই মুখ দিয়ে যখন তার ছানাকে, অর্থাৎ কিটেন বিড়াল ছানাকে ধরে, সদ্য মানে প্রসবকৃত, এক জায়গা থেকে যে ছানা হাঁটতে পারে না তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরের জন্য সে নিজে কী করে, তার ঘাড়ে কামড় দিয়ে নিয়ে যায় এ বাড়ি থেকে সে বাড়ি, আমরা দেখেছি। এই যে একটা ফ্লেক্সিবিলিটি, যেখানে ধরার শক্ত করে সেখানে ধরছে, যেখানে ছাড়ার সেখানে ছাড়ছে, ইসলাম এমন এক ধর্ম যা মধ্য পন্থাকে অবলম্বন করার নির্দেশ দিয়েছে।
আবার ইসলামে কিন্তু এটাও বলা হয়েছে যে এমন কোনো কিছুই তোমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়নি যা তোমাদের জন্য কষ্টকর হবে।
সুবহানাল্লাহ।
এখন আমরা যদি বলি ইসলাম যে সংস্কৃতি আমাদেরকে দিয়েছে সেটা আমাদের জন্য কষ্টকর, তবে বোঝা যায় আমি যেটা উক্তি করছি সেটা ভুল। কেননা কোরআনের পাকের মধ্যেই রয়েছে আল্লাহ এমন কিছু চাপিয়ে দেননি তোমাদের উপরে যা তোমাদের জন্য কষ্টকর হবে। এখন আমরা নিজেকে বাঁচানোর জন্য বা নিজের মনের খায়েশটা, ইচ্ছাটাকে পূরণ করার জন্য এমন অনেক কথা বলে থাকি যে এটা না ইসলাম, এটা না হলে চলে না, বা এটা সমাজ করতে হয়, সমাজের দায়, বা এটা আমাদের সামাজিক ব্যাপার, এমন কিছু তাল বাহানা রফিক ভাই চলে সমাজের মধ্যে। তো বুঝতে হবে যে তাইলে কোরআন যেটা বলছে আল্লাহ এমন কোনো কিছুই চাপিয়ে দেননি আমাদের উপরে যেটা আমাদের জন্য কষ্টকর। ইসলামের যে সংস্কৃতি রয়েছে বুঝতে হবে সেটা আমাদের জন্য কল্যাণকর, আর সেটার মধ্যেই মুক্তি রয়েছে। এখন ডানে বামে এরপরে বিভিন্নভাবে কথা ঘুরিয়ে পেঁচিয়ে এরপরে নিজেরটাকে সত্যায়ন করার জন্য আমরা যতই চেষ্টা করি সেটা হবে আমাদের জন্য অমঙ্গল, অন্য কিছুই নয়। একবার ভাবি রফিক ভাই, আমি যে এখন ডানে বামে কথা ঘুরিয়ে পেঁচিয়ে আমারটাকে আমি সত্যায়ন প্রমাণিত করতে চাই,
বৈধতা
দিচ্ছি, আমার ভবিষ্যৎ প্রজন্ম কি করবে, আমার ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাবে? এই অপসংস্কৃতির মধ্যে তাদেরকে আমি ডুবিয়ে দিলাম, তাদেরকে আমি দেখিয়ে দিলাম, পথ দেখিয়ে দিলাম, আমার ভবিষ্যৎ প্রজন্মের কি হবে, তারা কোথায় গিয়ে পৌঁছাবে এই সকল কথাগুলো শুনে শুনে। তো এই জন্য অপসংস্কৃতি যেটা রয়েছে এটা ইসলাম কখনোই সাপোর্ট করে না।
সবচেয়ে বড় কথা কি জানেন, দুঃখের কথা, এখানে সবচেয়ে দুঃখের কথা হচ্ছে ছোটরা যখন কোনো ভুল করে
জি,
তখন নিয়ম হচ্ছে বড়দের নিষেধ করা, বড়রা নিষেধ করবে, বোঝাবে, বাধা প্রদান করবে, বাবা এই পথে যেও না। হ্যাঁ, কিন্তু সেই সব কাজে যা ইসলামের পরিপন্থী, হারাম সংস্কৃতির নামে অপসংস্কৃতি, সেখানে যদি বড়রাও পার্টিসিপেট করে এবং এডুকেটেড ইন্টেলেকচুয়াল, তখন কিন্তু আর দুঃখের কোনো সীমা থাকে না যে আমরা যাবো তো যাবো কোথায়। আমি বলছি না সবাই, কিন্তু আছে, তাদেরও তো সংখ্যা মোটামুটি কম না। কিন্তু একবারও আমরা ভাবি না যে আমাদের পরিণাম কী হবে, কী পরিণতি হবে আমাদেরকে। আলটিমেটলি আমাদেরকে তো একদিন মরতে হবে। আমি প্রায় সময় বলে থাকি যে সব কিছু নিয়ে ডিবেটিং আছে দুনিয়াতে, আর্গুমেন্ট স্রষ্টাকে নিয়ে আছে, আপনার ঐশী গ্রন্থ যে আল কোরআন এটাকে নিয়ে আছে, আল্লাহর নবীকে নিয়ে আছে, সব কিছুকে নিয়ে ডিবেটিং আছে, বাট ওনলি ওয়ান থিং, দেয়ার ইজ নো আর্গুমেন্ট উইথ দ্যাট। হোয়াটস দ্যাট? সেটা হচ্ছে ডেথ, মৃত্যু। মনোয়ার ভাই, কি মুসলিম কি অমুসলিম, কি জাতি কি বিজাতি, কি ধর্মীয় কি বিধর্মী, এভরিবডি কনফেস দ্যাট আই মাস্ট ডাই ওয়ান ডে, আমাকে একদিন মরতে হবে, এবং সবাই এটা মানে, স্বীকারও করে। তো এখন মৃত্যুর পর আমি জীবিত অবস্থায় আমাকে আমি কন্ট্রোল করছি, মানে কন্ট্রোল কিভাবে করছি, আমার যা মন চায় আমি তা করছি, মৃত্যুর পরে কি আমি কন্ট্রোল করতে পারবো, আমার যা মন চায় আমি নিজেকে করতে পারবো না। তো আমাদের যে মৃত্যুর পরে যে দীর্ঘ পথযাত্রা শুরু হবে সে সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। কিছু কল রয়েছে, সামিল করে নিন, এরপর ইনশাআল্লাহ তাআলা আবার আলোচনায় আসছি। যে কল শুনিয়ে দিন।
আমি কক্সবাজার থেকে বলতেছি, চকরিয়া থেকে। আপনাদের চ্যানেল আমি দেখতেছি, তো খুব ভালো লাগতেছে। দোয়া করবেন আর কি, আমার দোয়া করতেছি, আমরা আমাদের কো করবেন আর কি।
আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বাস বোঝার তৌফিক দান করুন, আমাদেরকে আল্লাহ তাআলা বুঝে শুনে চলার তৌফিক দান করুন। আরও একটা কল রয়েছে, আমরা কল সামিল করে নিই। জি, নেক্সট কল।
আমার নাম হাসান, আমার বাড়ি সিলেট। পারিবারিক ও সামাজিক ব্যাধি। এই অনুষ্ঠানে আমার একটি বিষয় জানার ছিল। আনন্দ উদযাপনের নামে অনেকেই ইমান বিধ্বংসী কার্যকলাপে মেতে উঠে, সেই দিনগুলোয় আমাদের কি করণীয় রয়েছে? এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দিলে খুশি হব।
মাশাআল্লাহ, খুব চমৎকার প্রশ্ন। আপনার যে দিনগুলো রয়েছে, যে দিনগুলোতে মানে আনন্দের নামে, আনন্দ উদযাপনের নামে মানুষ উচ্ছৃঙ্খলায় মেতে ওঠে, নির্লজ্জতায় মেতে ওঠে, সেই দিনগুলোকে হারাম কাজ থেকে বিরত থাকার জন্য আমাদের কি করণীয় রয়েছে? কিছু তো একটা করতে হবে,
রাইট?
হ্যাঁ, কেননা কোনো কিছুকে চেক দেওয়ার জন্য বিকল্প একটা ওয়ে থাকা চাই। তো এটা খুব চমৎকার একটা প্রশ্ন, আমরা ইনশাআল্লাহ তাআলা আলোচনা করছি, আরো করব, সঙ্গেই থাকুন।
এই বিষয়ে যে দর্শক লাস্ট কল করেছেন, কিভাবে বেঁচে থাকবো, আলহামদুলিল্লাহ,
আপনি যেটা আলোচনা করছেন,
জি, এইটার উত্তর দিয়ে নেই, এরপরে আমার ওই বিষয়টা আমি তুলে ধরবো। কেবলা শাইখের তরিকা তামির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়া, প্রতি বছর এমন কিছু সময়, এমন কিছু দিন, এমন কিছু রাত আমাদের মধ্যে ভাইরাস হিসেবে আমরা দেখি এটাকে, অর্থাৎ এমনভাবে আমরা ওটাকে নেই, মনে হয় সুস্থে থাকা ব্যক্তিগুলো অসুস্থ হয়ে যায় এমন এমন একটা অবস্থার মধ্যে। আর ওই সকল রাতগুলোতে কেবলা শাইখের তরিকা তামিরুল সুন্নাত এবং দাওয়াত ইসলামী ওলারা কিছু প্রোগ্রাম নিয়ে থাকে হাতে, মাদানী চ্যানেলে মাদানী মুজাকারা হয়, না হয়তো ইস্তেমায় জিকর নাত মাহফিল হয়, মাদানী চ্যানেলে সরাসরি অনুষ্ঠান হয়, বা বিভিন্ন এলাকাতে দাওয়াত ইসলামের উদ্যোগে বড় বড় কিছু প্রোগ্রাম হয়, আমরা এগুলোর মধ্যে অংশগ্রহণ করি, যাতে করে আমাদের রাতটা শুক্রিয়াস্বরূপ আদায় হয়ে যায় বা ইবাদতের মাধ্যমে আমাদের রাতটা অতিবাহিত হয়ে যায়। আর রফিক ভাই, যেটা বলছিলাম আমি শুরুর দিক থেকে একটু আগেই, সেটা হলো গিয়ে আপনি এর মধ্যেই তুলে ধরলেন যে বড়রা যদি ছোটদের এই কাজের মধ্যে, অর্থাৎ আমি একজনকে নেকির দাওয়াত দিব, নেকির দাওয়াত একজনকে দিব, যেমন আমি আপনার বাড়িতে গেলাম বা আপনি আমার বাড়িতে আসলেন আমাকে নেকির দাওয়াত দেওয়ার জন্য, এখন আমার আমার ছোট যারা আছে, অধীনস্থ যারা আছে, তাদেরকে দেখলেন আপনি বিভিন্ন খারাপ কাজের মধ্যে তারা ব্যস্ত রয়েছে, এখন আপনি চাইবেন বা আমি চাইব ওই এলাকার বা ওই ঘরের একজন বুঝদার ব্যক্তিকে আমি আগে ধরি, তাকে আগে আমি বুঝাই, ভাই আপনার ঘরে, আপনার এলাকায়, আপনার সমাজে যেই কাজগুলো হচ্ছে এটা কিন্তু ইসলাম সাপোর্ট করে না, বা ইসলাম বিরোধী কাজ হচ্ছে, বা এই কাজগুলো করা নিষেধ করা হয়েছে, এখন আমি যাকে দিয়ে কাজটা শুরু করব সেই তো ওই কাজের মধ্যে লিপ্ত, এমন একজন ব্যক্তিকে দরকার, এমন একজন মানুষকে দরকার যাকে নিয়ে আমি এই গুনাহের কাজের বাধা দিব, নেকির প্রদান করব, গিয়ে দেখি সেই লোকটা নিজেই ওখানে আবদ্ধ রয়েছে। ছোট একটা উদাহরণের মধ্যে রফিক ভাই, যে কোনো এক ব্যক্তি গেলেন কোনো এক অফিসের মধ্যে চাকরি নেওয়ার জন্য, চাকরি নেওয়ার জন্য, তা সে যত দিনে লেখাপড়া শেষ করেছে তার চিন্তা একটাই ছিল, আমি ঘুষবিহীন চাকরি নিব, ঘুষবিহীন চাকরি নেব, কোনো টাকা পয়সা না দিয়েই আমি চাকরি নেব, সেটা যেখানেই হোক আর যত ছোটোখাটো চাকরি হোক না কেন। শেষ পর্যন্ত সে একটা সংবাদ পেল যে ওই অফিসের মধ্যে চাকরি নেওয়া যায় যেখানে কোনো টাকা পয়সা দিতে হয় না। সে যখনই অফিসারের সামনে গেল, সর্বপ্রথম যে কথাটা ছিল অফিসারের তার সাথে সেটাই ছিল টাকার ব্যাপারে, লেনদেনের ব্যাপারে। তো সে উঠে দাঁড়িয়ে গেল, আমি যাকে দিয়ে যাকে বিশ্বাস করে এই পর্যন্ত আসলাম সেই তো আমার কাছে টাকা চেয়ে বসলো, অর্থাৎ যাকে বিশ্বাস করে আমি নেকির দাওয়াতটা শুরু করলাম, যাকে উদ্দেশ্য করে নেকির দাওয়াত দিব সেই নিজে এই খারাপ কাজের মধ্যে ব্যস্ত রয়েছে। এর জন্য নেকির দাওয়াত দেওয়া ছেড়ে দিব না আমরা, কিন্তু আমাকে আমার দিকে সমাজ তাকিয়ে আছে, এই মানুষটা ভালো কিছু করবে বা তাকে দিয়ে ভালো কিছু আশা করে সমাজ, সেই সমাজের খারাপ কাজের মধ্যেই যদি ভালো মানুষটা লিপ্ত থাকে। শুধু এটা অপসংস্কৃতি না রফিক ভাই, বিভিন্ন সাইড থেকে দেখেন, একজন ভদ্রলোক, শিক্ষিত লোক, যার দিকে সমাজ তাকিয়ে থাকে মনোহর ভাই, পরবর্তীতে দেখা যায় ওই লোকটাই ওই সকল কাজের সাথে ব্যস্ত,
বরং লিড দিচ্ছে।
জি জি জি, যার উপরে ভরসা করে সমাজ তাকিয়ে আছে, ভবিষ্যৎ প্রজন্ম যার দিকে তাকিয়ে আছে, এর দ্বারা কিছু আশা করা যায়, অথচ সেই এই কাজের সাথে জড়িত।
আমরা একটু খুলে ভেঙে বলি, যেহেতু অনেক সময় বলি না যে যে বুদ্ধিমানের জন্য ইশারা যথেষ্ট, তো আমার মনে হয় না যে এখন ইশারায় আকারে ইঙ্গিতে কথা বলার সময় এখনো আছে। দর্শক, সরাসরি একটা প্রশ্ন করি আপনাদের সকলকে, 31st night সাহাবায়ে কেরামকে উদযাপন করেছেন, আপনি নিজেকে প্রশ্ন করুন, 31st night তাবেইন, তাবে তাবেইন, আইমায়ে মুস্তাহিদিন, সলফে সলিহিন, গাউস, কুতুব, আবদাল, বুজুরগানে কামিলিন, যে সকল আউলিয়া কেরাম আমাদের এই দেশে, সোনার বাংলা, বাংলাদেশে ইসলাম নিয়ে এসেছেন, তারা কি কখনো পালন করেছেন? আ কোশ্চেন টু অল অফ ইউ, জাস্ট আস্ক ইউর মাইন্ড, নিজের মনকে প্রশ্ন করুন, বিবেককে প্রশ্ন করুন। দেখুন, বিবেক এমন এক আদালত, এমন এক আদালত যা মানুষকে কখনো ধোকা দেয় না, সেখানে কিন্তু মানুষ দায়বদ্ধ। একজন মানুষ যখন অপরাধ করে, সে কিন্তু ভাবে যে আমি অন্যায় করেছি, আর এই যে অনুশোচনা, এই অনুশোচনাটা আসে কিন্তু বিবেকের তাড়নায়, বিবেকের কারণে, বিবেক আছে বলেই অনুশোচনা। এখন কথা হলো যে এই যে অপসংস্কৃতি, এখানে কি হয়, কেন এ সম্পর্কে নিষেধ করা হচ্ছে? বেপর্দা হারাম, নির্লজ্জতা হারাম, অবাধ মেলামেশা হারাম, আরও না জানি কত হারাম কাজ এর মধ্যে রয়েছে, গান বাজনা রয়েছে ইত্যাদি ইত্যাদি। এগুলো মাদানী চ্যানেলে অনেক রেস্ট্রিকশন আছে, যেসব কথা মুখে আনা যায় না, এটা বুঝতেই পারছেন আপনি, কারণ এই এই চ্যানেলটা সপরিবারে মানুষ দেখে, নিজের মেয়েকে পাশে বসিয়ে দেখে, নিজের সন্তানের মাকে পাশে বসিয়ে দেখে, বাবা মা ভাই বোন সবাই মিলে দেখে। সো নিডলেস টু সে, বলার কোনো প্রয়োজন নেই, এখানে অপারেশন করে সোজাসুজি বলার কোনো কথা নেই, এখানেও কিছুটা লাগাম মানে টেনে ধরছে বিবেক, সব কথা বলার প্রয়োজন হয় না, বুঝে নিতে হয়। যদি বলা হয় যে এখানে কি করা হয়, এর প্রশ্নের উত্তরে আমি বলবো কি না করা হয় এখানে, এমন কাজ যা শরীয়ত কখনো সম্মতি দেয় না, শরীয়ত কখনো সম্মতি দেয় না। এই যে বর্তমান যুব সমাজে আমরা যা দেখছি, তরুণ সমাজকে আজ অসত্যের ধূম্র জালে ঠেলে দেয়া হয়েছে, মনোয়ার ভাই, সঠিক পথের দিশা তারা পাচ্ছে না। হুইচ ইজ দ্য রাইট অ্যান্ড হুইচ ইজ দ্য রং, মানে হুইচ ওয়ে ইজ রাইট, কোন পথ আমার জন্য সঠিক, কোন পথ আমার জন্য ব্যাঠিক, কোন পথে গেলে আমি মুক্তি পাব, কোন পথে গেলে আমি প্রশান্তি পাব। আত্মিক প্রশান্তির নামে তারা বিপদগামী হয়ে যাচ্ছে, আনন্দ উদযাপনের নামে তারা একেবারে স্বেচ্ছাচারিতার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। এই যে মাঝেবিহীন নৌকার মতো জীবনের লক্ষ্য হারিয়ে মাঝ দরিয়ায় খাবি খাচ্ছে তরুণ সমাজ, মাঝ দরিয়ায়, যে তরিতে, যে নৌকায় কোনো মাঝি নেই, এভাবে মুসলমান তার ধর্মীয় স্বকীয়তা হারাচ্ছে। আজ অনেক, বিশেষ করে মেয়েদেরকে দেখা যায়, সবাই না, এমনও মেয়ে রয়েছে আলহামদুলিল্লাহ, যাদের ব্যাপারে কান যখন শোনে হৃদয় প্রশান্তি লাভ করে, কান শীতল হয়ে যায়। যমুকের মেয়ে উমুক, মাশাল্লাহ, খুব সুশীলা, খুব পর্দাশীলা, খুব নামাজ পড়ে, খুব ইবাদত করে, যখন কোনো প্রতিবেশীর কথা শুনি, যখন কোনো নিকট আত্মীয়ের কথা শুনি, তখন কিন্তু মনে প্রশান্তি জাগে যে আফসোস,
ভালো লাগে,
আমারও মেয়ে যদি এমন হতো,
জি
আমারও মেয়েটা যদি এমন হতো। তো বিশেষ করে দেখা যায় যে মেয়েদের চাল চলনে বোঝা যায় তারা ইসলামী বিধি বিধানের ব্যাপারে খুবই অজ্ঞ, ইহকালই যেন তাদের সব কিছু, এই পৃথিবী যেন সব কিছু, পরকালের চিন্তা করার মোটেও তাদের জীবনে কোনো সুযোগ নেই, এমন মনে হয় যে, তা এমনভাবে ডুবে আছে, বেপর্দা ও অর্ধনগ্নতা মহামারী আকার ধারণ করছে। শুনে নিন হাদিসে পাকে আল্লাহ নবী কি এরশাদ করেছেন, হাদিসে পাকে আল্লাহ নবী এরশাদ করেছেন, হৃদয়ের কান দিয়ে শ্রবণ করুন, আল্লাহ নবী এরশাদ করছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আ পারসন হু ইমিটেটস, follows and conforms to a nation is considered to belong to them. Je byakti kono jatir onukoron korbe, onushoron korbe, o samonjoshyota bojay rakhbe, she taderi, shei doleri, shei jatiri antarbhukto bole gonno hobe kiyamater din. Jodi Allah nabi bolen amaderke je tumi to bidhormider culture tumi palon korte, তুমি তো বেপর্দা হতে, তুমি তো অবাধ মেলামেশা করতে, তুমি তো গান বাজনা শুনতে, তুমি তো কখনো এগুলোকে খারাপ মনে করনি, কখনো এগুলো থেকে নিজেকে বিরত রাখনি, তুমি আমার উম্মতের অন্তর্ভুক্ত নও, যাও আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। কাল কিয়ামতের দিনে যদি আল্লাহর নবী এমন কথা আমাদেরকে বলেন, তখন আমাদের কি উপায় হবে, আমরা কোথায় যাব? ওই একটাই তো আশ্রয় স্থল রয়েছে কিয়ামতের দিন, শাফাতে মুস্তাফা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শাফাত। কি বলবেন মনে আমার ভাই?
আসলে যেই সমসাময়িক যে বিষয়টা নিয়ে আপনি আলোচনা করছেন, এটা আসলে চিন্তার বিষয়, আর দিন দিন এটা কিন্তু অনেক গভীর হতে চলেছে। আর এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করলেই ভালো। যেমন আমরা সংস্কৃতির নামে যারা অপসংস্কৃতি লালন পালন করি, ধারণ করি, প্রচার করি, তো এই কাজের মধ্যে কিন্তু একটি যে একটি বছর চলে যাওয়া, আরেকটি বছর আসা,
আসা
এই যে টাইম, এই টাইমটাকে এখন সারা দুনিয়ার মানুষ, ম্যাক্সিমাম মানুষই বলবো যে উদযাপন করে। কিছু হয়তো খেটে খাওয়া মানুষ, যাদের কখন সকাল হয় কখন বিকাল হয় এগুলো দিকে তাকানোর সুযোগ হয় না। তো এই সকল ব্যক্তি ছাড়া প্রায় সবাই এটাকে উদযাপন করে থাকে, আর যারা আল্লাহওয়ালা তাদেরও ইবাদত বন্দেগীদের সময় কাটে। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা শুধু নিজেরাই নেকির কাজ করে না, বরং অন্যকেও নেকির কাজে উৎসাহিত করে এবং নিজেরাই গুণা থেকে বাঁচে না, অন্যকেও গুণা থেকে বাঁচানোর জন্য উৎসাহিত করে। আর সেই শ্রেণী হলো আলহামদুলিল্লাহ বর্তমানে সারা দুনিয়াব্যাপী দাওয়াত ইসলামী, দাওয়াত ইসলামী মোবাইল পর্যন্ত অন্যান্য আছে, কিন্তু দাওয়াত ইসলামীর কাজটা ব্যাপকভাবে আমরা দেখতে পাচ্ছি। তো এখন এই যে বছরের শুরুটা এবং একটা বছর অতিবাহিত করা, এটা সারা দুনিয়া নিয়েছে কিভাবে? খুশির মাধ্যমে। অথচ এই জায়গাটা কিন্তু ইসলামের
উদযাপনের তো অনেক ওয়ে আছে।
জি, আমি যেটা বলতে যাচ্ছি রফিক ভাই, যে এই জায়গাটার মধ্যে যদি একটু চিন্তা করা হয়, যে আমির আল সুন্নাহ যে চিন্তাটা আমাদের কে সৃষ্টি করে দিয়েছে, যে প্রকৃতপক্ষে একটা বছর আমি অতিবাহিত করেছি, আমার লাইফস্টাইল কি ইসলামিক ছিল কিনা, আমি কি গুণামুক্ত ছিলাম কিনা, তো সেটার চিন্তায় চিন্তিত হয়ে তওবা করে দুরাকা নামাজ পড়ে সেই মুহূর্তে,
আলহামদুলিল্লাহ,
যেটা আমার পুরাতন পুরানো বছর এবং নতুন বছরের জন্য উপকার হবে। আচ্ছা, তারপর কি করে? আমি যদি মা বাবার সাথে এক বছর নাফরমানি করে থাকি, কষ্ট দিয়ে থাকি, মাপছিয়ে নেই, যে জানি না নতুন বছর পাবো কি না, আমার এই বছরটার মধ্যে আপনার সাথে যত বেয়াদবি করেছি মাফ করে দেন,
ওই দিনটাই আমাদের করণীয়,
ওই দিনটাই ভাবে। তো এই জন্য যদি এই কাজগুলি করা হয়, এগুলো ইসলাম বিরোধী কাজ না, এই দিবস পালনের জন্য ইসলাম উৎসাহিত করে না,
নিরুৎসাহিত করে না,
বরং জি উৎসাহিত করে না, নিরুৎসাহিত করে না। কিন্তু এখন এইটাকে আমরা কিভাবে পালন করব,
ধরন ধরনটাকে চেঞ্জ করতে হবে।
তো এখন কেউ তো মনে করেন এই বিষয়টাকে এমন ভাবে নিয়েছে যে মনে হয় এটা ইসলামের সংস্কৃতি, এটা আমার জীবনে করতেই হবে, বরং এমন নয়। এখন যেই বিষয়টা আপনি বলেছিলেন যে এটা কেউ পালন করেছে কিনা, এখন আমাদের উপর একটা প্রশ্ন আসতে পারে, মাদানী চ্যানেল তো এই দিন রাতের মধ্যে মাদানী ফুল দেয়া হয়, এটা পূর্বে তো ছিল না,
ছিল না, কেন মাদানী চ্যানেল দিচ্ছে,
মাদানী চ্যানেল দিচ্ছে। তো তার মানে বিষয়টা হলো, আমরা জানি যখন মন্দকে দূর করতে হয় তখন ভালোর আবির্ভাব ঘটাতে হয়,
ঘটাতে হয়,
আর যখন অন্ধকার থাকে, আপনি অন্ধকার সারা দিন বলো যাবে না, যতক্ষণ পর্যন্ত আপনি আলোর ব্যবস্থা না করবেন। ঠিক তেমন ফেরাউন ধ্বংস হয়নি যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক মূসা আলাইহিসসালামকে আগমন না করিয়েছেন, নবুয়তের প্রকাশ না ঘটিয়েছেন।
জি জি।
তো কিছু কাজ আছে যেটা ইসলামে নিষেধাজ্ঞা নেই এবং করার পালন করার জন্য উৎসাহিত করা হয়নি, তো ওলামায়ে কেরাম সেই কাজগুলোকে মুবাহ হিসেবে আখ্যায়িত করেছেন, এবং সেটাকে যদি কেউ ইসলামের সংস্কৃতি দিয়ে সাজিয়ে আমল করে তার জন্য ইবাদত হয়ে যাবে, আর যদি সেটাকে অপসংস্কৃতি গুণা দ্বারা সে পালন করে সেটা নাজায়েজ গুণা হয়ে যাবে। তো এই বিষয়গুলো ইসলামের মধ্যে আছে, নীতি নির্ধারণ করা আছে। আচ্ছা, এখন আমি রফিক ভাই একটা কথা বলবো, সেটা যেটার ভিত্তিটাই যদি হয় গুণা দ্বারা, সেটা তো ইসলাম কখনো সমর্থন করে না,
কখনোই না।
সেই সংস্কৃতি হলো যেটাকে এপ্রিল ফুল ডে বলা হয়, যেটার ভিত্তিটাই হলো ধোকা,
ধোকা
প্রতারণা, মিথ্যা কথা ইত্যাদি দ্বারা। তো ইসলাম
এই দিনে কি নির্মম ঘটনা ঘটেছিল?
নির্মম ঘটনা যেহেতু সময় কম,
মুসলমান জানে না,
জি সেদিকে আমরা যাব না, কিন্তু আমরা বলছি যে সামগ্রিকভাবে রেজাল্ট যেটা, এটার ভিত্তিটা কিসের? জন্মের কথা আলোচনা করলাম, সেটার ভিত্তি তো আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করো।
সুবহানাল্লাহ।
তো সেটার ভিত্তি আছে কোরআনুল কারীমে। আচ্ছা, তারপরে যে বিষয়টা আমরা আলোচনা করলাম, এই যে দিবস, তো যে জিনিসটা মুবাহ সেটা ওলামায়ে কেরাম বলছে সেটাকে যেদিকে ধাবিত করবে সেটাও হয়ে যাবে, ইসলামী আদর্শ দ্বারা সাজালে সেটা ইবাদত হয়ে যাবে। এখন এই যে একটা বিষয়, এপ্রিল ফুল ডে, সেটার ভিত্তিটা হলো ধোকা, মিথ্যা, প্রতারণা দ্বারা। তো ইসলাম এই বিষয়ে কী বলে? আমরা জানি যে মুসলিম শরীফের মধ্যে হাদিসে পাক আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি অন্যকে ধোকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তারপর মিশকাত শরীফের মধ্যে হাদিসে পাকটি আছে, অপর একটি হাদিসে পাক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অভিশপ্ত ওই ব্যক্তি যে কোনো মুমিন ব্যক্তির ক্ষতি সাধন করে কিংবা তাকে ধোকা দেয়। এখন চিন্তা করেন, তাহলে এপ্রিল ফুল এর যে কার্যকলাপ, এটার ভিত্তির বিষয় ইসলাম কি বলছে? এটার ভিত্তিটাই গুনাহ, ভিত্তিটাই চিন্তার বিষয়, জাহান্নামে নিক্ষেপকারী কাজ,
হারাম কাজের উপর।
তার মানে আপনি এই দিবসটা পালন করার ক্ষেত্রে ইসলাম প্রথমে আপনাকে কিন্তু সীমানা দেখিয়ে দিয়েছে যে এটার মধ্যে কোনো অপশন নেই,
কোনো মুসলমানকে ধোকা দেয়া,
ধোকা দেয়া। অতএব মুসলমানকে দেন, কোনো প্রাণীকে দেন বা অমুসলিমকে
দেন, শিশু হোক না কেন,
নিষেধ। আমি শুধু মুমিনের কথা বললাম।
জি জি।
তো এই জন্য যে বিষয়টা আমাদেরকে স্বল্প সময়, কিন্তু নিজের মধ্যে যদি অপসংস্কৃতি দমন করা জজ্বা জাগাতে হয়, তাহলে এই একটি অনুষ্ঠান কিন্তু যথেষ্ট। এরপরে তাকে উৎসাহিত করবে আরও বেশি জানার জন্য, মানার জন্য, তাহলে অপসংস্কৃতি থেকে বেঁচে সে ইসলামের সংস্কৃতি কিন্তু লালন পালন করতে পারবে। তো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।
আরও ইনশাআল্লাহ তাআলা শুনবো আপনার কাছ থেকে। সময় যদিও শেষ পর্যায়ে এসেছি, জাকির ভাইয়ের কাছেও আসবো কিছু আলোচনা। SMS করেছেন আমাদেরকে, কমেন্ট করেছেন সোশ্যাল মিডিয়া থেকে, ইসলামী বোন, আমি টিভিতেও দেখছি এই প্রোগ্রাম, মাশাআল্লাহ। লিখেছেন, মাই ফেভারিট চ্যানেল, অবশ্যই হতেই হবে। আল্লাহ তাআলা এই চ্যানেলকে আমাদের সাথে আমরণ সম্পৃক্ত থাকার তৌফিক দান।
আমিন।
এরপর আরো একজন বোন লিখেছেন, মাশাআল্লাহ আলোচনা খুব সুন্দর লেগেছে তার কাছে, আল্লাহ তাআলা বরকত দান করুন। এরপর আমাদেরকে SMS করেছেন এক ইসলামী বোন রাজশাহী থেকে, জানিয়েছেন, সালাম ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের সমাজে কিছু শ্রেণীর লোক আছে যারা সংস্কৃতিকে বাদ দিয়ে অপসংস্কৃতিকে বেশি প্রাধান্য দিচ্ছে। এটা খুবই চমৎকার কথা বলেছেন আপনি, যে সংস্কৃতিকে বাদ দিয়ে অপসংস্কৃতিকে প্রাধান্য দিচ্ছে। এটা হচ্ছে মানবিক মূল্যবোধের, মানে আমি বলবো যেটা নৈতিকতার অবক্ষয়, মূল্যবোধের অবক্ষয়। মানুষ যখন ধ্বংসের দিকে যায়, মানুষ যখন ধ্বংসের দিকে এগিয়ে যায়, সেই রাতে সেই পথেই যখন সে ধাবিত হয়, তখন তার হিতাহিত জ্ঞান লোপ পায়। সে যতই শিক্ষিত হোক, যতই সে বড় জ্ঞানী হোক, যদি তার মাঝে হারাম হালালের যদি জ্ঞান না থাকে, যে কোন কাজের মধ্যে আমার রব তাআলা রাজি আছে, কোন কাজের মধ্যে আমার নবী রাজি ও খুশি আছেন, সেই কাজ সে করবে, বাকি অন্য কোনো কাজ করবে না, যে কাজের মধ্যে আমার রব তাআলা, আমার সৃষ্টিকর্তা, আমার প্রতিপালক অসন্তুষ্ট রয়েছেন। কি বলবেন সাজান এই জাকির ভাই?
শেষ মুহূর্তে কিছু আয়াতে কারিমা এবং হাদিসে মোবারকাত তুলে ধরার চেষ্টা করছি, এই কারণে যে অপসংস্কৃতি যে কথাগুলো তুলে ধরলাম আমরা সবাই মিলে, মনোয়ার ভাই, আপনি, আমি, এর মধ্যে কয়েকটা বিষয় ফুটে উঠে অপসংস্কৃতির যে দিকগুলো রয়েছে যেটা ইসলাম কখনোই সাপোর্ট করে না। সূরা বনি ইসরাইলের 26 এবং 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেন, আর কিছুতেই অপব্যয় করবে না, যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই এবং শয়তান তার প্রতিপালকের প্রতি অতিশয় অকৃতজ্ঞ। সূরা বনি ইসরাইলের আয়াতে কারিমা এখানেও অপচয়ের ব্যাপারে বলা হয়েছে। এরপর বলা হয়েছে সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, তোমরা আহার করবে ও পান করবে কিন্তু অপচয় করবে না,
করবে না,
তিনি অপচয়কারীকে পছন্দ করেন। অর্থাৎ আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না। আর এই অপচয়ের বিষয়টা যদি দেখি আমরা, তবে ওই সকল অনুষ্ঠানে বা ওই সকল কাজের মধ্যে, ওই সকল অপশনের মধ্যে অপচয় বিষয়টাই বেশি দেখা যায়। এরপরে আরেকটি বিষয় রফিক ভাই, সেটা হলো গিয়ে
আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেটা আজ থেকে 1500 বছর 1400 বছর পূর্বে ইরশাদ করেছেন, আজ দেখা যায় অপসংস্কৃতি এভাবে আমাদেরকে ঘিরে ফেলেছে যেটা গান বাজনা ছাড়া মুক্তিই নেই, একেবারে মুক্তি পাচ্ছেই না। এ ব্যাপারেও দুটি হাদিস
না, এর সাথে কিন্তু নিত্য যোগ,
জি জি অনেক কিছুই আছে। তো এ ব্যাপারে হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, গান মানব অন্তরে নিফাক সৃষ্টি করে, যেমন পানি রবি শস্য উৎপাদন করে, রুহুল আমিনের মধ্যে এটি রয়েছে। অন্য এক হাদিসে পাকের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, গান বাদ্য শ্রবণ করা কবিরা গুনাহ, এবং গানের অনুষ্ঠানে বসা ফাসিকি আর এর দ্বারা আনন্দ অনুভব করা কুফর। এটাও বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মোবারাকার মধ্যে। আরও একটি বিষয় যেটা আমরা শুনতে পারলাম আজকের অনুষ্ঠানে আলোচনার ক্ষেত্রে, মুমিনদেরকে কষ্ট দেওয়া, এ ব্যাপারেও আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খুব সুন্দর ইরশাদে কারিমা রয়েছেন, যে ব্যক্তি অন্যকে ধোকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এরপর মিশকাত শরীফের মধ্যে বলেছেন, অভিশপ্ত ওই ব্যক্তি যে কোনো মুমিন ব্যক্তির ক্ষতি সাধন করে কিংবা তাকে ধোকা দেয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মোবারকাগুলো শ্রবণ করি, এবং আয়াতে কারিমা যেখানে অপচয়ের ব্যাপারে অন্যান্য বিষয়গুলো আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেছেন, তবেই আমাদের থেকে ধীরে ধীরে ক্ষতির বিষয়গুলো যেটা কোরআন হাদিসে রয়েছে এগুলো শ্রবণ করি, ক্ষতির বিষয়গুলো, আজাবের বিষয়গুলো, শাস্তির বিষয়গুলো, তবে আমরা ইনশাআল্লাহ তাআলা অপসংস্কৃতি যেটা রয়েছে এটা থেকে আমাদেরকে নিজেকে নিজে বাঁচাতে পারবো, এবং ইসলামী সংস্কৃতি যেটা রয়েছে এটার প্রতি আমাদের অন্তর ধাবিত হবে ইনশাআল্লাহ তাআলা।
দর্শক, যদি প্রশ্ন করা হয় যে তুমি কি মৃত্যুর পর মুসলিম রীতি রেওয়াজ অনুযায়ী কবরস্থ হতে পছন্দ করবে, নাকি তুমি চাইবে যে তোমার দেহটাকে পুড়িয়ে দেয়া হোক, নাকি তুমি চাইবে যে এমন কোনো ধর্মের বিধিবিধান অনুযায়ী তোমাকে দাফন করা হোক যা ইসলামের সাথে দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই, কোন অপশনটা আমরা চুজ করব? নিঃসন্দেহে আমরা সেটাই চুজ করব যেটা আমাদের জন্য কল্যাণকর, ইসলাম যেভাবে আমাদেরকে শিখিয়েছে, তাই নয় কি? তো কাজেই এই যে দুটো অপশন আমাদের সামনে, দুটো গন্তব্য রয়েছে, একটা হচ্ছে জাহান্নাম, একটা হচ্ছে জান্নাত, আমরা তো জান্নাতে যেতে চাই, আশাও বুকে আশাও বেঁধে আছি, আশা নিয়ে বুক বেঁধে আছি যে জান্নাতে যাব। কিন্তু একবার নিজের কর্মকাণ্ড কার্যকলাপের দিকে তো একবার তাকাই, যে আমি যে কাজগুলো করছি সে কাজ দিয়ে সে আমল দিয়ে আমি কি জান্নাতে যেতে পারবো একবার ভাবি। যেহেতু সামনে দিনগুলো আসছে, বিশেষ করে যে নির্ধারিত দিনগুলো রয়েছে, আমরা জানি এগুলো বারবার মেনশন করার কোনো প্রয়োজন নেই, তো এই দিনগুলোকে আমাদেরকে গুনাহ থেকে বিরত থাকতে হবে। জি মনোয়ার ভাই, সময় একেবারে কম, 2 মিনিট কোনো।
জি, ইসলামী সংস্কৃতি যেমনভাবে মানুষকে সুসংহত করতে পারে তেমনইভাবে অপসংস্কৃতি কিন্তু মানুষকে সমূলে ধ্বংস করে দিতে পারে।
জি,
তা আমাদের এই সময়ে একটি কথাই বলবো, একজন সাহাবায়ে কেরাম এর মৃত্যু যখন সন্নিকটে, তখন সে জানতে চাইল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মৃত্যু যেহেতু সন্নিকটে আমি কী কাজ করবো?
হোয়াট টু ডু নাও?
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলমি দীন হাসিল করে।
আল্লাহু আকবার।
এখন চিন্তা, এই বর্তমান অপসংস্কৃতির সংস্কৃতি হালাল হারাম বোঝার জন্য আমাকে ইলমি দীন জ্ঞান অর্জনের বিকল্প নেই। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আলিম হওয়ার জন্য, জ্ঞান অর্জনের করার জন্য জামিয়াতুল মদিনা খুলেছে, নাইট জামিয়াতুল মদিনা খুলেছে যারা সময় পায় না, এবং দাওয়াত ইসলামের বিভিন্ন কোর্সের মাধ্যমে, নামাজ কোর্স, তারবিয়তি কোর্স, বিভিন্ন কোর্সের মাধ্যমে সেই জ্ঞানগুলো শিক্ষা দিয়ে যাচ্ছে। তা আমাদের উচিত দাওয়াত ইসলামের সাথে যোগাযোগ করে এই ইলমি দিনের এত সুন্দর প্ল্যাটফর্মে নিজের ফায়দাটা অর্জন করে নেয়া।
দর্শক, অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, জানি না কতটুকু আমরা আলোচনা করতে পেরেছি, কতটুকু আপনাদেরকে উপকৃত, আমরা উপকার আপনাদের দ্বার ঘোড়ায় পৌঁছতে পেরেছি। আল্লাহ তাআলা বাস আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, এতটুকুই দোয়া করতে পারি যে আল্লাহ আমাদেরকে বোধ শক্তি দান করুন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমরণ মাদানী চ্যানেলের সাথে আমাদের যে সম্পর্ক রয়েছে, রুহানি সম্পর্ক, স্পিরিচুয়াল রিলেশন রয়েছে, এটাকে আরও বেশি কম্প্যাক্ট করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা
আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
দাও ইখলাসে মন মোরে